বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 18 মে, 4 জ্যৈষ্ঠ এবং ফার্সি 28 অর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran@wsiribir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েল বিরোধী প্রতিরোধ যুদ্ধে ফিলিস্তিনিদের সাফল্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ভারতের অসমে এনআরসি নথিপত্র ফের যাচাইয়ের আবেদনে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজার 65 স্থানে নতুন করে ইহুদিবাদীদের ভয়াবহ বিমান হামলা, ইসরায়েলের হাইফা শহরের গ্যাস ক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানালো ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো, জর্দান সীমান্ত দিয়ে ইসরায়েলে ড্রোনের অনুপ্রবেশ। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $74 কোটি অস্ত্র বিক্রি অনুমোদন করল আমেরিকা, তীব্র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল বিএনপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনেন, এবারে বিস্তারিত। পরিবেশনে রয়েছে আমি আশরাফুর রহমান। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজার অন্তত 65 স্থানে বিমান হামলা হয়েছে। এসব হামলায় 60 জঙ্গি বিমান অংশ নিয়েছে। ইসরায়েলি সেনা মুখপাত্র হিদাই জিলম্যান বলেছেন, মাত্র আধা ঘন্টায় আমরা 65 স্থানে আঘাত হেনেছি। তিনি আরও বলেন, তারা ইসরায়েলি ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। গাজার পশ্চিমের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া উগ্র ইহুদিবাদীরা গতরাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসী। দখলদার ইসরায়েলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লেগেছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে। হাইফার আশপাশে বসবাসকারী ইসরায়েলিরা এসব ছবি শেয়ার করেছেন। তারা বলছেন গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে এই ঘটনা ঘটল, তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দুই সপ্তাহ আগে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। সে সময় অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল। জর্দান সীমান্ত দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করা দাবি করেছে দখলদার সেনারা। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে সকালে জর্দান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করেছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ড্রোনটি বেত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ড্রোনটি জর্দানের দিক থেকে প্রবেশ করল, এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়। গত 10 মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর ফলে গাজায় এ পর্যন্ত 212 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে 58টি শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে। এবছরের কুদস দিবসের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের 4টি প্রতিরোধ সংগঠন। এসব সংগঠন আয়াতুল্লাহ খামেনিকে লেখা আলাদা আলাদা চিঠিতে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সোমবার সর্বোচ্চ নেতার কাছে পাঠানো চিঠিতে পপুলার ফ্রন্ট, ফাতা ইন্তিবাদা গ্রুপ, ফিলিস্তিনি পপুলার স্ট্রাগল ফ্রন্ট এবং ফিলিস্তিনি কোয়ালিশন ফোর্সেস বলেছে আয়াতুল্লাহ উজমা খামেনি ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আন্দোলন প্রতি সমর্থন এবং ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার যে নীতি ঘোষণা করেছেন তাতে প্রতিরোধ সংগঠনগুলো উজ্জীবিত হয়েছে। চিঠিতে এসব সংগঠন আরও বলেছে ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি এবং ফিলিস্তিনিদের প্রতি মুসলিম উম্মার সমর্থন আদায়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত সংক্রান্ত আরও কিছু খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। পরে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার আগে সাংবাদিক রোজিনা ইসলাম পুলিশি নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। এদিকে রোজিনা ইসলামকে সচিবালয়ে 5 ঘন্টা আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন দাবি করেন। গতকাল পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে 5 ঘন্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাত 9টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে সরকারি নথিপত্র চুরির অভিযোগে
শাহবাগ থানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংবাদিক রোজিনা যে কাজটি করেছেন তা উচিত হয়নি, তিনি অন্যায় করেছেন। এদিকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। পাশাপাশি তার উপর নির্যাতনকারী কর্মকর্তাদের তদন্তপূর্বক কঠোর শাস্তি দাবি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে একদিনে 19,003 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 147 জন করোনা রোগী। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে একদিনে 19,003 জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 147 জন করোনা রোগী। স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে মৃতদের মধ্যে 37 জন রাজধানী কলকাতার এবং 37 জন উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। অন্যদিকে ভারতে এ পর্যন্ত কমপক্ষে 1,000 চিকিৎসকের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 19,003 নয়া সংক্রমণ হয়েছে। একই সময়ে 147 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13,431। এছাড়া 131,560 জন সক্রিয় করোনা রোগীর চিকিৎসাধীন আছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 11,52,433 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 2,63,533 জনের নয়া সংক্রমণ এবং একই সময়ে 4,329 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2,52,28,463। এদিকে করোনা এ পর্যন্ত কমপক্ষে 1,000 চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত 244 জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত রোববার একই দিনে 50 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আবারও ফিলিস্তিন বিষয়ক খবর। গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন 73,50,00,000 ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে গত 5 মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়। খবরে বলা হয়, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস 20 দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন মানতে বাধ্য নয় মার্কিন সরকার। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এমন সময় এসব অত্যাধুনিক অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করতে যাচ্ছে যখন ইহুদিবাদী বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরও বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার কিছু ধ্বংসলীলার ছবি প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান। জারিফ বলেন, এর মধ্যে যখন আমেরিকার অস্ত্র এবং বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, তখন মার্কিন সরকার আরও 73,50,00,000 ডলার মূল্যের নিখুঁত ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে, যাতে ইসরায়েল আরও নিখুঁতভাবে ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করতে পারে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলি বিমান হামলা গাজা আবাসিক এলাকা এবং বহুতল ভবনগুলো ধ্বংস হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বহু মানুষ, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা পাল্টা জবাব দিয়ে প্রমাণ করেছে যে ইসরায়েল অপরাজেয় নয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে গড়াল। ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামাসের প্রতিরোধ যোদ্ধারাও শুধু যে নজিরবিহীন পাল্টা হামলা চালাচ্ছে তাই নয়, একই সঙ্গে বহির্বিশ্বে ইসরায়েলের সমর্থক দেশগুলোও হতচকিত ও হতবিহ্বল হয়ে পড়েছে। তারা হতাশ হয়ে পড়েছে। ইসরায়েল বিমান হামলা চালিয়ে গাজার আবাসিক এলাকা ও বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে, ফলে ধ্বংসস্তূপে চাপা পড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে বহু মানুষ। ইসরায়েল যে কতটা বর্বর প্রকৃতির তা এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে। তবে অসম এ যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের কোনো লক্ষ্যই অর্জিত না হওয়ায় তাদের পরাজয় এবং প্রতিরোধ যোদ্ধাদের শক্তিমত্তার বিষয়টিও ফুটে উঠেছে। গাজায় ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন থেকে কয়েকটি বিষয় ফুটে উঠেছে। গত এক সপ্তাহ ধরে চলমান ইসরায়েলের বর্বর হামলার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের মজুদ খুঁজে বের করা ও তা ধ্বংস করা, কিন্তু এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। এছাড়া ইসরায়েল আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়ে ও নিরীহ মানুষ হত্যা করে প্রতিরোধ যোদ্ধাদের উপর এমনভাবে মানসিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে যাতে তারা ইসরায়েলের কথা মতো যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় এবং পূর্ব জেরুজালেম আল কুদস শহরের ব্যাপারে তারা যেন কোনো কথা না বলে। এ কারণে ইসরায়েল উন্মাদের মতো হামলা চালিয়ে গাজার সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি, বিদ্যুৎ ও কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো গুঁড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের এই বেপরোয়া চেহারা থেকে তাদের অক্ষমতা ও হতাশার চিহ্ন ফুটে উঠেছে। আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েলের এই মারমুখী অবস্থান থেকে বোঝা যায় প্রতিপক্ষের শক্তির ব্যাপারে তারা খুবই চিন্তিত। ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি মিডিয়ায় প্রচারে বাধা দিলেও তাদের ভেতর থেকে বিভিন্ন উপায়ে অনেক তথ্য বাইরে বেরিয়ে আসছে। ইসরায়েলি কর্মকর্তারা যা দাবি করছে তার চাইতে তাদের প্রাণহানি ও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। হামাসের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় এ পর্যন্ত কয়েকশো ইসরায়েলি হতাহত হয়েছে, ফলে সেখানকার অবৈধ ইহুদি অভিবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়া ইসরায়েলের অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক সেবামূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে এবং বিমানবন্দরগুলোও বন্ধ রয়েছে, যদিও ইসরায়েল এ সংক্রান্ত খবরাখবর গোপন রাখার চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে ভারত প্রসঙ্গ। বিজেপি শাসিত অসমে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসির নথিপত্র ফের যাচাইয়ের আবেদনে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাভাষী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের পাঠানো প্রতিবেদন।
ভারতের বিজেপি শাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি নথিপত্র ফের যাচাইয়ের আবেদনে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সীমান্তবর্তী জেলায় 20% এবং অন্যত্র 10% নাগরিকের নথিপত্র ফের যাচাই করার ঘোষণা দিয়েছেন। এরপরে এনআরসি কোয়ার্ডিনেটর হিতেশ দেবগোস্বামী শীর্ষ আদালতে এনআরসি পুনঃপরীক্ষার আবেদন জানিয়েছেন। ওই ঘটনায় বাংলাভাষীদের সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে বাঙালিদের সন্দেহের নজরে রেখেই এনআরসির নিয়ম নীতি তৈরি এবং সংশোধন সংযোজন হয়, কিন্তু রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে তাদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ঠেলা হচ্ছে। এ প্রসঙ্গে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন আমসুর সাবেক সভাপতি ও রাইজার দলের নেতা আজিজুর রহমান আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
এটা তো প্রথম কথা হয়েছে যে সুপ্রিম কোর্টের মনিটরিং এনআরসির কাজ চলছিল, সুপ্রিম কোর্টের মনিটরিং এনআরসি পাবলিশ হয়েছিল, আর মানুষকে একবার দুইবার নয় তিনবার চারবার পাঁচবার এরকম ভেরিফিকেশন করছে, হিয়ারিং করছে, তারপর এনআরসি পাবলিশ হয়েছে। এখন স্টেট কোঅর্ডিনেটর আগে যে স্কুলে পরীক্ষা দিলাম ওনাকে ট্রান্সফার দেওয়ার পর নতুন যে স্টেট পরিণত আছে উনি প্রায় আড়াই বছর হয়ে গেছে ওনার কার্যকাল, কোন ধরনের এনআরসির কোন কাজ উনি মানে গতি আগবাড়াইতে পারলো না। এখন হঠাৎ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরে উনি সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করছে 100% ডি ভেরিফিকেশন করা লাগে। আমরা ভাবি যে এটা হিতের দেব শর্মার এটা মহিমতালী এই এনআরসি টাকে বুমেরাং বানাইতে জন্য উনি চেষ্টা করতেছে। আমরা চাই যে হিতের দেব শর্মার সৎ জ্ঞান ঘুরে আসুক, পাবলিকে যেরকম যে পাবলিকে যে ডকুমেন্ট দেখাইছে আগে এখন আবার রিভেরিফিকেশন আরো 10 বার যদি রিভেরিফিকেশন করে ডকুমেন্টস তো সেমই দেখা হবে
বলছিলেন আজিজুর রহমান। তিনি বলেন আমরাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, আমরা মনে করি সুপ্রিম কোর্টে রিভেরিফিকেশনের আবেদন গ্রাহ্য হবে না। অন্যদিকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টও নতুন করে এনআরসি নথি পরীক্ষা না করার আবেদন জানিয়েছে। অসম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর তপধীর ভট্টাচার্য বলেন দীর্ঘদিন রাজ্যে থাকা সত্ত্বেও ভাষা ও ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন। ডি ভোটার ডিটেনশন ক্যাম্প এবং এনআরসি তালিকা তৈরির নামে সীমাহীন যন্ত্রণায় রয়েছেন তারা।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। অবরুদ্ধ গাজার 65 স্থানে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা, ইসরায়েলের হাইফা শহরের গ্যাস ক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির প্রতি কৃতজ্ঞতা জানালো ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো। জর্দান সীমান্ত দিয়ে ইসরায়েলের ড্রোনের অনুপ্রবেশ। ইহুদিবাদী ইসরায়েলের কাছে $74 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন করল আমেরিকা। তীব্র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।